রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন, তার দশটি গুনাকে ক্ষমা করে দেন এবং তার দশটি মর্যাদাকে বুলন্দ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে থাকি, হামদে বারী তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে এই অনুষ্ঠানে মুবাল্লিগদেরকে দাওয়াত দেওয়া হয় আর একটি বিষয় নিয়ে আমরা স্টুডিওতে আলোচনা করি এই অনুষ্ঠানে, যাতে করে আপনাদের পর্যন্ত নেকির দাওয়াত পৌঁছে যায়। যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে বিষয় নিয়ে আলোচনা করি, এই বিষয়ের উপরে যেন কিছু জ্ঞান আর কিছু ইলম আর আমরা যেন শিখতে পারি, আমল করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ এক একটি বিষয় নিয়ে এক এক সময় আলোচনা করি। আজ একটি বিষয় তো অবশ্যই নিয়েছি, আলোচনাও করবো, আপনাদেরকেও জানাবো ইনশাল্লাহ তালা। আসুন আমরা আজ আমাদের ইমরান মাদানী ভাই থেকে ইনশাল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি ভালো ভালো নিয়তের সাথে, এরপর ইনশাল্লাহ আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين।
দর্শক, আজ আমরা যে বিষয় নিয়েছি অবশ্যই বিষয় আপনাদেরকে জানাবো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। আর মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে উপস্থিত আছেন, তাদের থেকে আমরা মাদানী ফুলও শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত যদি তারা চায়, চেষ্টা করে, তবে তাদের দিন রাত ডাবল বারো ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা তাদের যে সকল কাজগুলো তারা করে, খানা খায়, পানি পান করে, আরাম করে, ঘুমায়, জাগ্রত হয়, ব্যবসা করে, চাকরি করে, যা কিছু করুক না কেন, সে এই দিন এবং রাত এই সব সময়টাই নেকির মধ্যে অতিবাহিত করতে পারবে, করা সম্ভব যদি তারা চেষ্টা করে। আর সেটা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তারা এই দিন আর রাতগুলোকে তাদের জীবনকে এভাবে অতিবাহিত করে যেভাবে আমি অতিবাহিত করেছি, আমার দেখানো কাজগুলো যদি তারা করে, আমার সুন্নতের উপর যদি আমল করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খেয়েছেন, যদি উম্মতে মুহাম্মদ সেভাবে খানা খায়, এটা তার জন্য ইবাদত। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শয়ন করেছেন, উম্মতে মুহাম্মদ যদি সেভাবে শয়ন করে জাগ্রত হয়, তো এটাও তার জন্য ইবাদত। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লেনদেন করেছেন, এইভাবে যদি উম্মতে মুহাম্মদ লেনদেন করে, তবে এটাও উম্মতে মুহাম্মদের জন্য ইবাদত। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন যে তার একজন মানুষের দিন এবং রাত যত কাজ কর্ম সে করে, এগুলো যদি সুন্নাত মোতাবেক করে, তবে তার পুরো দিন পুরো রাত সে নেকির মাধ্যমেই অতিবাহিত করতে পারবে। আর এই সকল হাদিসে পাকের দিকে খেয়াল রেখে বুজুর্গানে দিন আল্লাহ তাবারক ও তাআলার নেক বান্দাগণও কিন্তু তাদের জীবনকে সুন্নাত মোতাবেক অতিবাহিত করার চেষ্টা করেছেন। আর যেহেতু আজ এই মাস যা চলছে আমাদের মাঝে, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারকের মাস আলহামদুলিল্লাহ, আর আমরা আজকে বিষয়টি এমন ভাবেই নিয়েছি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সুন্নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যে সুন্নাতে রসুল পরিপূর্ণ রয়েছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেমন মহাব্বত ছিল সুন্নাতে রসুলের প্রতি গাউসে পাকের, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যেভাবে সুন্নাতের উপর আমল করেছেন, তার মুরিদের জন্য অর্থাৎ আমাদের জন্য এর কি আদেশ দিয়েছেন বা কি উৎসাহ দিয়েছেন, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সময় মতো আজকের অনুষ্ঠানের যে আল্লাহ তাআলার নিয়ামতের যে প্যাকেজ রয়েছে তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ইমরান মাদানী ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করিনি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার চর্চা প্রতিটি ঘরে প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতি ছিটি ফুলার ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের প্রহর যখন কেটে পাখিরা এই গুঞ্জন শোনায় জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ক্ষমা করো
সাথে মনোয়ার ভাই রয়েছেন, রফিক ভাইও রয়েছেন। শুরুতে মনোয়ার ভাই থেকে কিছু ইনশাল্লাহ মাদানী ফুল নিব, এরপরে রফিক ভাই থেকেও কিছু মাদানী ফুল শুনবো, দর্শক আপনাদের কল এসএমএস নিব ইনশাআল্লাহ তাআলা। জি মনোয়ার ভাই,
গোসল পাকের মাধ্যমে এই মাসটি মানুষের কাছে ব্যাপক পরিচিত,
জি
পরিচিতি লাভ করেছে। আর কেন ব্যাপ করবে না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ওলি হতে চাইবে তারা গোসল পাকের বেলায়েতের সার্টিফিকেটের মাধ্যমে আল্লাহর ওলি হবে। আর গোসল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন, সম্পূর্ণ জীবনে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদমে চলে অতিবাহিত হওয়া। গোসল পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের মধ্যে এমন কোন দিক পাওয়া যায় না যেটার মধ্যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাইরে বা সুন্নত ব্যতীত কোনো কাজ করেছে।
আল্লাহ আল্লাহ।
তো শৈশব থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন এবং এটাকে প্রতিষ্ঠা করার জন্যই নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মোবারক সুন্নতে কারিমা আমল হলো যে কোরআনুল কারিমকে ব্যাপক করা, এর শিক্ষা, এর আদর্শ, এটাকে ব্যাপক করা। তো বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ, আমরা তো দেখবো যে যদি দেখি এই জিনিসটাকে এভাবে বলি যে তিনি মায়ের পেট থেকে কোরআনের মহাব্বত নিয়ে এসেছিলেন দুনিয়াতে, এটা ছিল তার একটি কারামত। তিনি গর্ভ থেকেই প্রায় আমরা জানি 18 পারা কোরআনুল কারিম হেফজ করে দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। তো পরবর্তীতে দেখা যায় যে তিনি এভাবেই যখন আস্তে আস্তে তার জীবন বাড়তে লাগলো, বৃদ্ধি পেতে লাগলো, তিনি বড় হতে থাকলেন, এক পর্যায়ে পারিবারিক কাজকর্মের মধ্যে সে নিয়োজিত ছিলেন, কিন্তু একটি পর্যায়ে সে অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন। একটি কাজ করতে যাচ্ছিলেন ওই সময়, হে আব্দুল কাদের, তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি। তো যখন তিনি এমন আওয়াজ শুনলেন, তখন তিনি কি করলেন, তার মন বেকুল হয়ে গেল ইলমিদের শিক্ষার জন্য। তো যখন বেকুল হয়ে গেল, তিনি তার আম্মা জানা থেকে অনুমতি চাইলেন, তো তার আম্মা জানা থেকে অনুমতি দিলেন। তো এইভাবে দেখা যায় তার এই শুরু কোরআনুল কারিমের খেদমত, কোরআনুল কারিম এর প্রকৃত জ্ঞান অর্জন করা, এবং কোরআনুল কারিমে আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য এই তার পদক্ষেপ শুরু হয়ে গেল। তো এইভাবে দেখা যায় তার জীবন এর প্রতিটি ক্ষেত্রে কোরআনুল কারিমের আদর্শকে বাস্তবায়ন করা এবং কোরআনুল কারিমের শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য সেই সময় থেকে সে নিজেকে নিয়োজিত করেছিলেন। এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি বাগদাদ শরীফে গিয়ে ইলমিদিন হাসিল করেন, যেমন সাহাবায়ে কেরাম আমার প্রিয় নবীর কাছে করেছিলেন। তো সেই সুন্নত আদায়ের নিয়তে তিনি ইলমিদিনের মধ্যে মশগুল ছিলেন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে জীবনের মধ্যে পাওয়া যায় যে অনেকে ইলমিদিনের জন্য নিজের খাবার দাবার এর মধ্যে যে আরামায়েশের যে একটা বিষয় রয়েছে সেটাকে কোরবানি দিয়েছিলেন। বাস এমনও হয়েছে যে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে রুটিন করে নিয়েছিল যে এই সময়টা আমি থাকবো সরকার হাসান বারগাহে,
আল্লাহ আল্লাহ,
এবং আরেকটা সময় আপনি থাকবেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মোবারক কোনো বাণী ছুটে না যায়।
সুবহানাল্লাহ।
তো গোসপাক তো তারা কি কষ্ট স্বীকার করেছিলেন, তারা খাবার দাবার বা আরামায়েশের দিকে খেয়াল করেননি। তো তাদের এই মোবারক কাজটা গোসপাকের জীবনের মধ্যেও বাস্তবায়ন হয়েছিল যে তিনি বাগদাদে যখন ইলমিদিন শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন, কোরআনের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে গিয়েছিলেন, তো ওই সময় তার সাথে দেয়া যেই সম্পদ ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। তখন তিনি খুবই অনাহারে কষ্টে দিন যাপন করতে লাগলেন। কিন্তু তারপরেও কিতাবের মধ্যে রয়েছে যে তিনি নিজে কষ্টতে স্বীকার করেছেন, অনেক কষ্টে ছিলেন, কিন্তু ইলমিদিনের যে ধারাবাহিকতা, কোরআনুল কারিমকে বোঝা এবং এটা সবক নিয়মিত পড়া, এই ক্ষেত্রে তিনি কখনো পিছপা হননি, বরং সেটার মধ্যে সে কন্টিনিউ অর্জন করে গিয়েছিল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে মনোয়ার ভাই যে কথাগুলো বললেন, দেখুন দর্শক শ্রোতা, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিজে করেছেন আর যেগুলো উম্মতে মুহাম্মাদিকে করার জন্য আদেশ দিয়েছেন, কিছু এখানে বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। সেগুলো হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি যে কাজগুলো তিনি করেছেন সেটাই কিন্তু আমাদের জন্য সুন্নতে রসুল, সুন্নতে মোবারকা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নেকির দাওয়াত ছিল আর এই সুন্নতের উপর আমল করতে গিয়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির দাওয়াত দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইলমে দিন, দিনের শিক্ষা দিয়েছেন আর এটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নত, যেন আমরাও মানুষকে ইলমে দিন শিখাই। আর এই সুন্নতের উপর আমল করতে গিয়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইলমে দিন শিখে তারপরে মানুষকে শিখিয়েছেন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন আর এই তাহাজ্জুদের নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নত, আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজও আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার কম খেতেন আর এটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নতে মোবারকা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে কম খাবারের সুন্নত পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায় হায়াতে মোবারকার মধ্যে কম ঘুমাতেন আর এই কম ঘুমানোটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নতে মোবারকা। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে কম ঘুমানোর এই সুন্নত পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে ভালো আচরণ করতেন আর এটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নতে মোবারকা, যেন অপর মুসলমানের সাথে ভালো আচরণ করা। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে এটাই পাওয়া যায় মানুষের সাথে ভালো আচরণ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবার যে ভালোবাসা মোহাব্বত যে ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশও এটা উম্মতের জন্য যে মা বাবার খেদমত করো, আর এই বিষয়টাও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। এভাবে করে যদি প্রতিটি বিষয় আমরা খেয়াল করি তবে সুন্নাতে রসুলের উপর যে আমলের এক মন মানসিকতা আর সুন্নাতের উপরে নিজেকে পরিচালনা করার যে এক বিষয়, এটা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালে আমরা পেয়ে যাই। ইনশাল্লাহ রফিক ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা এখন শ্রবণ করব, এরপরে ইনশাল্লাহ দর্শকের কল SMS দিব আর ইমরান মাদানী ভাই থেকে নাচ শুনবো ইনশাল্লাহ। জি রফিক ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির যে জীবনী আজকে নিয়ে আমরা আলোচনা করছি, যে সুন্নতে রসুলের উপর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহ কতটুকু পারঙ্গম ছিলেন, কতটুকু অনুসরণ অনুকরণ ছিলেন। প্রথমে আমি বলতে চাই জাকির ভাই, যে কোনো আল্লাহর ওলি, কেউ যদি আল্লাহর ওলি হতে চায় বা যারা আল্লাহর ওলি হয়েছেন দুনিয়াতে, তারা কেউই কিন্তু সুন্নতে রসুল থেকে বিমুখ ছিলেন না, বা সুন্নতে রসুলের ব্যাপারে কখনো কোনো গাফিলতি বা অলসতা করেননি। কেননা সুন্নতে রসুলকে পরিহার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের যে জীবনের যে ব্যবহারিক যে কর্মপন্থা, কর্মপদ্ধতি, এগুলোকে পরিহার করে কিন্তু কেউ কখনো আল্লাহর ওলি হতে পারেন না। তো সুন্নত এর পর্যবেক্ষণ যদি আমরা করি গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনে, তো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সুন্নতকে কখনো অবহেলা করেননি। আর মুত্তাকি বান্দা যারা পরহেজগার, তারা কিন্তু সকলেই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে এসেছেন। একটি হাদিসে মুবারাকা দিয়ে যদি শুরু করতে চাই আমরা, তাহলে দেখতে পাই হাদিসে মুবারাকায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, যে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সবচেয়ে সম্মানিত কে, কোন ব্যক্তি সবচেয়ে সম্মানিত? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে মানুষের মাঝে সবচেয়ে বেশি মুত্তাকি।
সুবহানাল্লাহ।
তো পরহেজগারি এবং মুত্তাকি এই দুটোকে যদি আমরা সমন্বয় সাধন করি, এই দুটোর যে প্রতিফলন ঘটবে তা হচ্ছে আমার গৌসে পাকের জীবনী।
আল্লাহু আকবার।
তো গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একাধারে যেমন সুন্নতের অধিকারী ছিলেন, তেমন তিনি ইবাদত, বন্দেগি, পরহেজগার, মুত্তাকি সব দিক থেকে
আল্লাহ
তিনি এগিয়ে। আর তাই তো তিনি মামুল আউলিয়া হতে পেরেছেন, সুলতানুল আউলিয়া হতে পেরেছেন, যে সকল ওলি আল্লাহদের কাঁধের উপরে তার কদম। আর তিনি বলছেন যে আমার কাঁধের উপরে আল্লাহ রাসূলের কদম। তো এত বড় পদমর্যাদা, এত বড় সম্মান জাকির ভাই ওই ব্যক্তি পেতে পারে যে নাকি গসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে জীবনী রয়েছে, যে ইবাদত, বন্দেগী, পরহেজগারি, মুত্তাকি রয়েছে, সে ওই লেভেলে যখন পৌঁছতে পারবে। কিন্তু গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান মান, তার যে উত্তম চরিত্র রয়েছে, এই সব কিছু যখনই আমরা বিশ্লেষণ করি, সব কিছুই কিন্তু সুন্নতে রাসূলের সাথে সম্পৃক্ত।
সুবহানাল্লাহ।
গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একাধারে তিনি 40 বছর পর্যন্ত তার জীবনী যদি আমরা অধ্যয়ন করি, দেখা যায় যে তিনি এশার নামাজের ওযু দিয়ে কিন্তু ফজরের নামাজ আদায় করেছেন, এবং তিনি সারা রাত তিনি ইবাদত, বন্দেগী, মোরাতাবা, মুশাহিদার মধ্যে তিনি অতিবাহিত করেছেন। তো গসে পাকের জীবনী আমরা যদি আলোচনা করি, সেখানেও আমরা দেখতে পাই যে তিনি একাধারে সহস্র অর্থাৎ হাজার রাকাত নফল নামাজ তিনি আদায় করেছেন সারা রাতে, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা অশেষ রহমত।
যেমন
আমাদের মনোয়ার ভাই যেটা বললেন যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি, তাহলে বোঝা গেল যে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বিশেষ কোনো কাজে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর তা হচ্ছে যে তিনি ইবাদত, রিয়াজত, সুন্নত রাসূলের উপর আমল করে না, বরং তিনি সেই আমল দ্বারা নিজেকে তিনি প্রজ্বলিত করবেন, নিজেকে তিনি উৎকর্ষতার শীর্ষে পৌঁছাবেন, বরং তার সেই আমল, আখলাক এবং সুন্নতে রাসূল এর যে উৎকর্ষতা রয়েছে, এর দ্বারা তিনি লোকদের মাঝে, লোকদেরকে উপকৃত করবেন, লোকদের মাঝে নেকির দাওয়াত দেবেন। এবং তাই তো তার জীবনী যদি আমরা দেখি, যে গসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার যে আওসাফ সমূহ রয়েছে, বৈশিষ্ট্য সমূহ রয়েছে, যা আমার নবীর জীবনী থেকে পাওয়া যায়, যে তিনি তো কখনো লোকদেরকে ধমক দেননি। কোন লোক যদি প্রশ্ন করতেন, তাকে কখনো তিনি তিরস্কার করতেন না। এবং গসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কখনো কোন লোককে তিনি খালি হাতে ফেরত দেননি, বঞ্চিত করেননি, বরং তার যে দরজা ছিল, তার দরজার মধ্যে খাদিম দাঁড়িয়ে থাকত এবং প্রত্যুষে প্রতিদিন আহ্বান করত, কে ক্ষুধার্ত রয়েছে, কার খাবার প্রয়োজন, কার রুটি প্রয়োজন, এসো। গসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে দান, দাক্ষিণ্যতা, যা কিছুই আছে আমার নবীর জীবনীতে, সবকিছুই কিন্তু
কেমন
অনুসরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি করেছেন, এমন ভাবে অনুসরণ করেছেন যাতে করে প্রতিটা সুন্নাতের উপর তার আমল হয়ে যায়। আর তাই তো দেখুন না রফিক ভাই, আজ দুনিয়া জুড়ে যতই চেষ্টা করুক না কেন মানুষ কাউসে পাক রহমতুল্লাহি তালালাইয়ের গুণকীর্তন বন্ধ করার জন্য, কিন্তু পারবে না। আজ আল্লাহ তাবারক ও তালার দয়ায় পুরো দুনিয়াতে আলহামদুলিল্লাহ গাউসে পাক রহমতুল্লাহি তালালাইয়ের এই যে উরুস মোবারক আসছে, গাউসে পাকের মাস আসছে, আর গাউসে পাক রহমতুল্লাহি তালালাইয়ের প্রশংসা এখন মানুষের মুখে মুখে, ওলামা একরামের মুখে মুখে, মসজিদের মেহরাবে আলহামদুলিল্লাহ চলছে, এভাবে করে চলবে ইনশাআল্লাহ তালা, আর আমরাও ফয়েজ ও বরকত অর্জন করতে থাকবো ইনশাআল্লাহ। কিছু কল SMS নিব, এরপর ইনশাআল্লাহ ইমরান মাদানী ভাই থেকে আমরা নাতে রাসূল শুনবো। কল চালিয়ে দিন।
আমি রাস্তায় থেকে বলছিলাম, মোহাম্মদ মুকুল হোসেন।
জি,
আমি একটা নাচ শুনতে চাই যে মদিনা অনেক দূরে, যাব কেমন করে?
আচ্ছা আচ্ছা, রাজশাহী থেকে আপনি আমাদেরকে কল করেছেন, মদিনা অনেক দূরে, যাব কেমন করে, এই নাচটি আপনি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ। সাথে থাকুন, আমরা অবশ্যই আপনাকে নাচ শোনানোর চেষ্টা করব, আর যখন নাচ শোনাবো আপনাকে, আপনিও কিন্তু আমাদের সাথে পড়বেন, এমন না কি আমরা শোনাচ্ছি আপনাকে আর আপনি বসে বসে শুনতেছেন, এমন নয়। যখন মাদানী চ্যানেলে নাচ পড়া হবে, নাচ শোনানো হবে, তখন আপনিও সাথে সাথে পড়বেন। আজ কাল পরশু একদিন না একদিন ইনশাআল্লাহ আপনার মধ্যেও এই নাচগুলো চর্চা হবে আর আপনারও মুখস্থ হয়ে যাবে, তখন আপনি একা একাও পড়া শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম আব্দুল্লাহ হোসেন ইমতিয়াজ, পাটেঙ্গা চট্টগ্রাম থেকে বলতেছি। আমি একটা গজল শুনতে চাই।
আচ্ছা, আপনিও একটি গজল শুনতে চান, ঠিক আছে ইনশাআল্লাহ, সাথেই থাকুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে গজল শোনানোর জন্য। পরবর্তী কল।
আমার নাম মোসাম্মি, আমি নরসিংদী রায়পুরা থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেলটা খুবই ভালো লাগছে, তো আমি একটা নাচ শুনতে চাই।
আচ্ছা, আপনিও একটি নাচ শুনতে চান ইনশাআল্লাহ, সাথেই থাকুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ, নাচ শোনাবো এখনই, ইমরান মাদানী ভাইয়ের কাছে যাব, কিছু নাতে রসুল শুনবে ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান মাদানী ভাই, কোন নাত আজকে শোনাবেন আমাদেরকে? দর্শকের অনুরোধ আছে, আপনারও কিছু হয়তো বা মনের ইচ্ছা আছে, আজকে এই নাচ শোনাবেন।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা صلوا عليك رسول الله صلى الله عليك يا حبيب الله جر প্রিয়
محمد دل بی
বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলেছে, যে পড়েছে
মাশাআল্লাহ। আমরা নাতে রসুল শ্রবণ করলাম অনেক সময় পরে। আপনাদের অনুরোধ ছিল, কল দিয়েছেন আপনারা নাচ শুনবেন বলে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নাচ শোনানোর জন্য। দর্শক, মনোয়ার বাই থেকে কিছু মাদানি ফুল নিব, এরপর ইনশাআল্লাহ আজকের যে আল্লাহ তালার নিয়ামতের প্যাকেজ আপনাদের জন্য রেডি করেছি, আমরা ওই প্যাকেজও দেখবো আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে ইনশাআল্লাহ তালা। জি মনোয়ার ভাই,
ইসলামের দুটি মুবারক আমলে কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ব্যাপকভাবে নফল ইবাদত করতেন, এর মধ্যে রোজা অন্যতম, নফল রোজা। আর গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করা, তাদেরকে নিয়ে একসাথে খাবার খাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্যদিনের মোবারক কর্মের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় প্রতি সোমবার নফল রোজা রাখতেন, আর গরিব দুঃখীদের জন্য সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেন। ঠিক এই মোবারক কর্মটি বড়প্রিয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার জীবনের মধ্যে পাওয়া যায়, যে তিনি একাধারে অসংখ্য নফল রোজা রাখতেন এবং দিন শেষে কি করতেন, যত ফকির মিসকিন রয়েছে তাদেরকে নিয়ে একত্রে বসে ইফতার করতেন।
সুবহানাল্লাহ।
তো এই যে একটি মোবারক কাজ, যার মাধ্যমে কিন্তু অনেক উপকার অর্জিত হয়। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়, আর এর থেকে বড় কোনো প্রতিদান আর নেই। আচ্ছা, দ্বিতীয়ত এর মাধ্যমে কি হয় যে সমাজের মধ্যে যে একটা আমাদের বিভেদ দেখা যায় বা একটা তারতম্য দেখা যায় যে ধনী গরিব, এদের মধ্যে এই তারতম্যটা দূর হয়ে যায়, এখানে যে গ্যাপ থাকে সে গ্যাপটা দূর হয়ে যায়। আপনার সারা দিন পরে রোজা রেখে যখন ক্লান্ত শ্লান্ত অবস্থা একটা থাকে, ওই সময় যখন একটু গরিব অসহায় মানুষের সামনে বসে এত বড় সম্মানের অধিকারী একজন ব্যক্তি বসে গরিবদের সাথে এই খাবারের সাথে একত্রিত হয়ে ইফতার করবে, খাবার খাবে, তখন নিজের নফস বিলীন হয়ে যায়। তখন এটা আর আল্লাহ তাআলার বিরোধী কোনো কাজের দিকে অনুপ্রাণিত করতে পারে না, বরং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বেশি বেশি অর্জিত হয়। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক সেই অভ্যাসকে নিজের জীবনে বাস্তবায়ন করে বেশি বেশি নফল রোজা রাখতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গরিব দুঃখীদের প্রতি কতটা দয়া ছিল তার, সেই জিনিসটাও নিজের জীবনে বাস্তবায়ন করে রোজা রেখে একা ইফতার করতে পারতেন, কিন্তু তিনি কি করতেন যে সকলকে একত্রিত করে তাদের সাথে ইফতার করতেন। তো তাদের সাথে খাবার খেতেন, তাদের সাথে কুশল বিনিময় করতেন, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। তো এইভাবে দেখা যায় যে একটা মানুষ তার সে ভালো ব্যবহার প্রত্যাশা করে, সে একটু চায় যে তার কেউ ছায়া হিসাবে তার কাছে থাকুক। তো যখন এত বড় সম্মানের অধিকার, এত নেক ব্যক্তি একজন গরিব ব্যক্তিকে আশ্রয় দিবে, তার সাথে ভালো ব্যবহার করে কথা বলবে, সে হয়তো সাহায্য না করলেও সে কিন্তু খুশি হয়ে যায়। তো এই বিষয়টা এখন এই যে গোস্তপাকের জীবনে আমরা পড়লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কর্মগুলো তিনি অনুসরণ করার কারণে আজকে সারা দুনিয়াতে কোটি কোটি মুসলমান তাকে ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে। এর কারণ কি? তাকে তো নবী মানে না, তাকে ওলিই মানে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিই মানে। কিন্তু তার শ্রেষ্ঠত্ব কোথায়? শ্রেষ্ঠত্ব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সুন্নতের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাবারক তাআলা এই মহান ওলির শান ও মান মর্যাদা প্রত্যেকটা মুসলমানের অন্তরে অন্তরে বসিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। আসলে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা শুধু ওই সময় না, যেই সময় গাউসে পাক রহমতুল্লাহি তাআলা জীবদ্দশায় ছিলেন, ওই সময় তো যারাই তার সংস্পর্শে এসেছেন, যারাই তার ওয়াজ মাহফিলে গিয়েছেন, যারাই তার ইলমে দিনের মজলিসে বসেছেন, এরকমের যত ব্যক্তিরা আছেন, তারা তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা থেকে ফয়জ ও বরকত অর্জন করেছেন, তার থেকে শিখেছেন, তাকে অনুসরণ করেছেন। আর তাকে অনুসরণ করা মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করা। তার কারণ গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মধ্যে কি ছিল? সুন্নাতের রসুল ছিল। আর আজও পর্যন্ত মানুষ গাউসে পাক রহমতুল্লাহি তাআলার জীবনী অধ্যয়ন করে করে এরপরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলাকে অনুসরণ করা, তার সেই ইবাদতগুলো করা, তার সেই কর্মগুলো নিজের মধ্যে নিয়ে আসা, তার সেই ব্যবহারগুলো, তার সেই চরিত্রগুলো, সে যে কাজগুলো করত, এগুলো এখনো মানুষ অনুসরণ করে আর ইবাদতের মধ্যে মানুষের সামিল করে নেয়। কেননা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা এই ইবাদত করেছেন, খাস করে রাত্রে এই নামাজ আদায় করেছেন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা ফরজ নামাজের পরে এভাবে দোয়া করেছেন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা তার মুরিদের জন্য এই ওয়াজিফা দিয়েছেন। তো এগুলো মানুষ এখন পর্যন্ত আমল হিসাবে, ইবাদত হিসাবে নিজের আমলের মধ্যে রেখেছেন। কিছু কমেন্টস পড়বো, এরপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত আমরা প্যাকেজ দেখার চেষ্টা করব। আমাদেরকে এনামুল হক ভাই কমেন্টস করেছেন ফেসবুক পেজের মধ্যে, তিনি বললেন যে আপনাদের এই অনুষ্ঠান টিভিতে সম্প্রচার করার ব্যবস্থা করুন, সবাই অনেক কিছু শিখতে পারবে। হয়তো বা আপনি টিভিতে দেখেন নাই, শুধু ফেসবুক পেজেই দেখেছেন আমাদের এই অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটি অপশন, ঠিক আছে, ফেসবুক পেজে দিয়ে দিলাম। আর এটা অবশ্যই আমাদের চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল, আর টিভিতে এটা সম্প্রচার হচ্ছে, আর এর পাশাপাশি আমরা ইউটিউবেও দেই, আবার আমরা ফেসবুক পেজ যে রয়েছে পেজের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি বললেন আলহামদুলিল্লাহ ঘরে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের অনুষ্ঠান দেখি, আর ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে কমেন্টস করলাম। শুকরিয়া যারাই আমাদেরকে কমেন্টস করেছেন, আর কথা বলেছেন বা কিছু লেখার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া জানাই। দর্শক, কিছু সময়ের জন্য বিরতি নিব আপনাদের থেকে, বিরতি বলতে আল্লাহ তাআলার নিয়ামত দেখব এই বিরতির সময়। এরপর ইনশাআল্লাহ আবারও ফিরে এসে আপনাদের সাথে কথা বলবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্যাকেজটি চালিয়ে দিন।
শীতকালের জন্য রয়েছে বেশ কিছু স্বতন্ত্র বিধিবিধান। আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। সাহাবায়ে কেরাম ও তাদের পরবর্তী আল্লাহর প্রিয় বান্দারা শীতকালকে স্বাগত জানাতেন। শীতকাল এলে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে শীতকাল, তোমাকে স্বাগত, শীতকালে বরকত নাজিল হয়। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শীতকাল মুমিনের জন্য কতই না উত্তম, রাত দীর্ঘ হওয়ায় নামাজ আদায় করা যায় এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা যায়। যেহেতু শীতের রোজায় রোজাদার গরমে তৃষ্ণা অনুভব করে না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, শীতের দিন আল্লাহ তাআলা অনেক বড় এক নিয়ামত। আর বাংলাদেশে শীতের দিন গ্রাম সাইডে চলে এসেছে, হয়তো শহরে এখন পর্যন্ত গরমের ভাব রয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন শহরে যদি আমরা দিনাজপুর, রাজশাহী, রংপুর এদিকের দিকে তাকাই, তবে এদিকে অনেক আগে থেকে শীতের মৌসুম চলে আসছে, কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এর আশেপাশে যারা আছে, আমাদের এখনো গরমের যে ভাব এটা রয়ে গিয়েছে। শীতকাল এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত, বিশেষ করে মুমিনদের জন্য। মুমিনরা অনেক খুশি হয় যান শীতের দিন আসলে, কেননা রাত দীর্ঘ হয়ে যায়, তিন চার ঘন্টা আরাম করার পরে তারা ইবাদত করতে পারেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। আর এই শীতের রাত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া গাউসে পাক কিভাবে আদায় করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সুন্নতে রসুলকে অনুসরণ করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে ইবাদত করতেন। আর এই ইবাদতের কথা তো আমরা সবাই জানি, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের ইবাদতের ব্যাপারে এমন এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতেন, অর্থাৎ নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত। আর গাউসে পাক রহমতুল্লাহি তাআলার জীবনী তো তাহাজ্জুদের নামাজ আছে, রাত জেগে জেগে ইবাদত করার সেই প্রশংসা গাউসে পাক রহমতুল্লাহি তাআলার জীবনে তো রয়েছে। শীতের দিন আসলে কিছু মানুষ আমরা ফজরের নামাজকে ছেড়ে দেই, কষ্ট হয়, অজু করতে অনেক ঠান্ডা বা সুস্থি মনে করি যে না, শীতের দিন অজু করতে পারতেছি না, ঠান্ডা বেশি। কিন্তু মুমিন যারা, আমরা শুনলাম হাদিসে পাকের মধ্যে, মুমিন যারা তারা শীতের দিন আসলে খুশি হয়ে যেতেন, কেননা শীতের দিনের ইবাদত বা রাত বড় থাকে শীতের দিনে, এখানে বেশি সময় পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শীতের দিন আসছে আমাদের মাঝে, শীতের দিনের কদর করা, এই শীতের যে রাত, বড় রাত রয়েছে, এই রাতে আমরা যেন বেশি ইবাদত করতে পারি। রফিক ভাইয়ের কাছে যাবো, আরো কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। রফিক ভাই, ইনশাআল্লাহ তাআলা শীতের দিনেরও কিছু নিয়ামত সম্পর্কে আমরা ভিডিও প্যাকেজ দেখলাম, আর গাউসে পাকের আলহামদুলিল্লাহ শীতের রাতের ইবাদত বা শীতের রাত ছাড়াও গরমের রাতেও ইবাদত, আলহামদুলিল্লাহ গাউসে পাকের অনেক প্রশংসা রয়েছে ব্যাপারে। জি রফিক ভাই,
শীতের রাতের যে ইবাদত রয়েছে, বন্দিগি রয়েছে, গরমে তো আমরা সাধারণত ইবাদত বন্দিগি করেই থাকি। বেসিক্যালি শীতের রাতে যে ওযু ইবাদত রয়েছে, এটা গরমের তুলনায় খুব কষ্টকর।
জি জি।
আর এই কষ্টকর যে ইবাদতের মধ্যে কষ্ট রয়েছে, তার সওয়াবও দ্বিগুণ,
সুবহানাল্লাহ,
তো বেশি করে দেয়া হয়েছে। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনে যে ইবাদত বন্দেগি করেছেন বা মুশাহেদা মোরাকাবা করেছেন, তার যে জীবনের ইবাদত বন্দেগি রয়েছে, সেটা সুন্নতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লামেরই প্রতিফলন। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লাম, আপনি কিছুক্ষণ পূর্বেই বললেন যে ইবাদত বন্দেগি করতে করতে তার পা ফুলে যেত, তো বাস্তবে কি সত্য এটা? তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত বন্দেগি এত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার, এবং তিনি অনেক কষ্ট করেছেন, অনেক মানে এমনও সময় গেছে যে তাকে জঙ্গলের মধ্যে তিনি অনাহারে, অর্ধহারে, অনাহারে তিনি কাটিয়ে, তারপরেও কখনো তিনি ইবাদত বন্দেগি থেকে কিন্তু কখনো তিনি গাফিল হননি। তো যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমত তার উপরে রয়েছে, এবং তিনি জগৎ বিখ্যাত হয়ে গেছেন এবং সকল আউলিয়া কেরামের শিরোমণি হয়ে আছেন তিনি। তো তার ইবাদত বন্দেগির ব্যাপারে আসলে আমরা যদি আলোচনা করি, তো সেক্ষেত্রে আমরা এটাই দেখতে পাই, জাকির ভাই যে গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কখনো কখনো নামাজের মধ্যে সূরা ফাতিহার পর নফল নামাজের কথা বলছি তখন তিনি সূরা রহমান পাঠ করতেন, সূরা মুজাম্মিল পাঠ করতেন, এভাবে তিনি নামাজকে দীর্ঘায়িত করতেন এবং নামাজকে দীর্ঘায়িত করার মাধ্যমে তিনি ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে এতটাই আত্মনিবেদিত করে রাখতেন, নিমগ্ন করে রাখতেন যে তিনি সারা রাত নামাজের মাধ্যমে অতিবাহিত করে দিতেন। পূর্বেই বলেছি যে হাজার রাকাত নামাজ তিনি আদায় করেছেন রাতের বেলা, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো বেসিক্যালি আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া গওসে পাকের প্রতি, আর গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনী আজকে আমরা যে আলোচনা আপনি রেখেছেন যে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ গওসে পাকের জীবনীর মাঝে, তো গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কাছে যখনই কোনো কিছু জিজ্ঞেস করা হতো তিনি কিন্তু কখনোই কারোর উপর কিন্তু তিরস্কার করতেন না, অর্থাৎ এতটাই নম্রতা এবং এতটাই বিনয়ের অধিকারী ছিলেন তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার যে জীবনী ছিল গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিটি ক্ষেত্রে, মানে কাজ হোক, শয়নে, স্বপনে, জাগরণে, চলতে ফিরতে, উঠতে বসতে, সর্বদা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তিনি অনুসরণ করেছেন। তো এসব কিতাবাদি মধ্যে অনেক লেখা রয়েছে গওসে পাকের জীবনী সম্পর্কে, আমরা যদি কিছুটা অধ্যয়ন করি আমরা জানতে পারব।
আমি একটি গওসে পাক রহমতুল্লাহি তাআলার যে সুন্নতের প্রতি তার কেমন আন্তরিক ভালোবাসা ছিল একটি বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি। গওসে পাক রহমতুল্লাহি তাআলাই যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেন মাথা নিচু করে, অর্থাৎ জমিনের দিকে তাকিয়ে, এরপরে স্লো গতিতেও না, একবারে ফাস্ট গতিতেও না, মধ্যম পন্থায় সে রাস্তা অতিক্রম করতেন, সবসময় এভাবে রাস্তায় হাঁটতেন। যখনই রাস্তা বের হতেন মানুষ দেখত গওসে পাক রহমতুল্লাহি তাআলা রাস্তা দিয়ে চলছেন, তো সবসময় তার একই ভাব ছিল, মানে এভাবেই চলতেন সবসময়। এক ব্যক্তি গওসে পাক রহমতুল্লাহি তাআলাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি অনেক দিন ধরে আপনাকে ফলো করছি, তো দেখি আপনি যখনই আমার সামনে দিয়ে অতিক্রম করেন রাস্তা, তো তখনই দেখি আপনি মাথা ঝুঁকানো, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে আছেন, আর একইভাবে সবসময় আপনি রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তার এক পাশ দিয়ে হাঁটেন, আর আপনার ঠোঁট অর্থাৎ জবান লড়তে থাকে, হয়তো বা আপনি কিছু দোয়া পড়ছেন বা কোনো অজিফা পড়ছেন, এটার কারণ কি? গওসে পাক রহমতুল্লাহি তাআলাই তার এই চলার উদাহরণ দিতে গিয়ে খুব সুন্দরভাবে তাকে বুঝালেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে আদেশ করেছেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা এটাই রাস্তার এক পাশ দিয়ে চলা, আর চলার সময় যেন আমরা এদিক সেদিক না তাকাই, নিচের দিকে দৃষ্টি দিয়ে এরপরে যেন রাস্তা অতিক্রম করি, আর যদি সম্ভব হয় দুরুদ ও সালাম মুখে রাখি, জিকির আসকার মুখে রাখি, বা অজিফা মুখ থেকে আমরা যেন পাঠ করতে থাকি, যাতে এই রাস্তা আর রাস্তার আশেপাশে যে গাছ আছে, পানি আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, এরাও যেন আমার এই জিকিরের এই তসবির যেন সাক্ষী হয়ে যায়, কিয়ামতের দিন যাতে করে আমার এই অজিফা, আমার এই জিকির, আমার এই দুরুদ ও সালামের সাক্ষী তারাও যেন দিয়ে দেন কিয়ামতের দিন, যে আমি এই ব্যক্তিকে দেখেছি সে রাস্তা যখন অতিক্রম করতো তখন দুরুদ ও সালাম পাঠ করতো, জিকির আসকার করতো, অজিফা পাঠ করতো। গওসে পাক রহমতুল্লাহি তাআলার এই সুন্নতের অনুসরণের উদাহরণ শুনে সামনে যে ব্যক্তি ছিলেন যিনি প্রশ্ন করলেন, তিনি বললেন যে হুজুর আমার জীবনে আমি এই প্রথম শুনলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অনুসরণ করতে হয় আর কিভাবে অনুসরণ করলে আত্মা তার মন প্রশান্তি লাভ করে। তো গওসে পাক রহমতুল্লাহি তাআলা তার এই কথা শুনে ওই ব্যক্তিও নিজে নিয়ত করে নিলেন, আর গওসে পাক রহমতুল্লাহি তাআলার পরবর্তীতে গওসে পাক রহমতুল্লাহি তাআলার মুরিদ হয়ে গেলেন ওই ব্যক্তি। তো আসলেই সুন্নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমল করা আর সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মধ্যে আপন করে নেওয়া, এটা সবাই তো চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আর সবাই কিছু না কিছু সুন্নাতের উপর আমলও করি, কিন্তু আল্লাহর নেক বান্দা যারা, আউলিয়া একরাম যারা, যারা দুনিয়াতে সুন্নাতে রসুলের উপর আমল করে ইতিহাস গড়ে গিয়েছেন, আমরা যাকে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলাই স্মরণ করি বা এই নামে চিনি। আর বর্তমান জমানায় যদি আমরা কেবলা শাইখে তরিকাত আমির এহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার দিকে তাকাই, তো আমির এলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াও এই গাউসে পাক রহমতুল্লাহি তালালায়ের এই সিলসিলায় কাদিরিয়া সিলসিলার একজন পীর বলতে পারেন, একজন মাশায়েখ বলতে পারেন, শায়েখ বলতে পারেন, আমির এলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াও বর্তমান জমানায় গাউসে পাক রহমতুল্লাহি তালালাই যেভাবে করে ইবাদত রিয়াজত হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে অনুসরণ করে সুন্নাতে রসুলের উপর নিজের জিন্দগিকে অতিবাহিত করেছেন, ঠিক আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়াও এভাবেই চেষ্টা করছেন। আর আমরা দেখে আসছি যে আমির আহলে সুন্নাত সফলতার সাথে এই সুন্নাতে রসুলকে যেভাবে নিজে পালন করছেন সেভাবে করে নিজের মুরিদদেরকেও তিনি শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। কিছু SMS আসছিল ইমরান মাদানী ভাই, দুই তিনজন আর SMS আমি পরে নিয়েছি, তারা বললেন যে গাউসে পাক রহমতুল্লাহি তালালার বিষয় নিয়ে আলোচনা করছেন, যদি একটি মানকাবাত আমাদেরকে শুনিয়ে দিতেন। অনেকে নাম নিয়েও বলেছেন যে এই মানকাবাত, তো আপনি যেটা সুবিধা হয় এটা আমাকে শুনিয়ে দেন, আমাদেরকে দর্শকও শুনে নেবেন ইনশাআল্লাহ তাআলা গাউসে পাকের মানকাবাত।
খুদার দয়ায় মুদের উপর ছায়া গোসে আজমের, খুদার দয়ায় মুদের উপর ছায়া গোসে আজমের, উভয় জগতে মুদেরি সাহারা সে আজমে, মুরিদি লা তখফ বলে দিলে আশা গোলাম দে, গুলাম দেরি কিয়ামত ভর নির্ভয়ে থাকো হে গোলাম ওসে আজমের, কিয়ামত ভর নির্ভয়ে হে থাকো ওসে আজমের, বিপদ দোষ চিন্তা কি ভাবে আমার কাছে আসতে পারে, বিপদ দোষ চিন্তা কি ভাবে আসতে পারে, শরণ কারীর তরে রয়ে চেহাত তার গোসে আজমে, শরণ কারীর তরে রয়ে চেহাত তার গোসে আজমে, বাগদাদ ওয়ালারি হাতে বিপদ দূর করা জানো কার কাজ, সে হলো ওসে আজম হে, বিপদ দূর করা জানো কার কাজ গোসে আজমের, রসুল গো নির্মাঝে যেমন মর্যাদা রসুল গো
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে গাউসে পাক রহমতুল্লাহি তাআলার ছায়া যেভাবে আছে, আমরা যেভাবে করে মুরিদ হয়ে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার বানিয়ে দেন গাউসে পাকের ওসিলায়। মনোয়ার ভাইয়ের কাছে আসবো, আরো কিছু মাদানী ফুল নেব, এরপর ইনশাআল্লাহ দর্শকের কিছু কল নেওয়ার চেষ্টা করবো। জি মনোয়ার ভাই।
বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আরেকটি মোবারক বৈশিষ্ট্য ছিল
জি,
যে ক্ষমা করে দেয়া। জেনেছি যে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, তো জীবনের প্রতিটি ক্ষেত্রে, তার পারিবারিক ক্ষেত্রে হোক, সাহাবায়ে কেরামদের মধ্যে, বিভিন্ন অমুসলিমদের সাথে বিভিন্ন লেনদেনের মধ্যে, যখনই তারা অন্যায় অপরাধ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখেছেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবনের মধ্যে এসেছে যে তিনি বিভিন্ন ক্ষেত্রে মানুষদেরকে ক্ষমা করেছেন।
সুবহানাল্লাহ।
প্রসিদ্ধ অনেক ঘটনা রয়েছে যে এর মধ্যে একটি ঘটনা রয়েছে যে তাকে যখনই তার সাথে তার হক তাকে প্রাপ্য বুঝিয়ে দেয়নি বা তার সেটা খেয়ানত করেছে, তার প্রাপ্য আমানতের সে সেটা ক্ষমা করে দিয়েছে। একবার এমন একটি ঘটনা ঘটেছে যে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন অধ্যয়নরত ছিলেন, তখন তার টাকা শেষ হয়ে গিয়েছিল। আমরা টাকাই বলে মানে যেটা ছিল আশরাফি বলে দিনার বলে যেটা হোক, শেষ হয়ে গিয়েছিল। তার আম্মা যান তো কোনো এক ব্যক্তিকে দিয়ে ওই শহরে, যাতে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খুঁজে তাকে নির্ধারিত কিছু সম্পদ দেয়, যাতে তার পড়াশোনার ক্ষেত্রে, ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে পাথেয় হিসেবে কাজ করে। কারণ যেহেতু তার আর্থিক অবস্থা, যে সম্পদ ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল, তো ওই ব্যক্তি যার কাছে দিয়েছিল সে এই সম্পদ নিয়ে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার আলাইকে দীর্ঘদিন খোঁজার পরে পায়নি। তো না পেয়ে সে কি করেছে, সেই সম্পদ থেকে তারও নির্ধারিত সম্পদ ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল।
গাউসে পাককে খুঁজতে খুঁজতে তার যে খরচা ছিল,
সেটা শেষ হয়ে গিয়েছিল। তখন সে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার যে নির্ধারিত সম্পদ তাকে দেওয়ার জন্য দিয়েছিল তার কাছে, সে সেটা খরচ করা আরম্ভ করে দিল। খরচ করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কোনো এক জায়গার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় সে বসে আছে এবং খুব ক্ষুধা পিপাসায় কাতর। তো এই সময়ে ওই ব্যক্তি একটি দোকান থেকে রুটি এবং কিছু নির্ধারিত গোস্ত হবে বা হালুয়া, এই জাতীয় খাবার নিয়ে, এটা সুস্বাদু খাবার নিয়ে এক জায়গায় বসে খাচ্ছিল। তো এমন সময়ে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দৃষ্টি তার উপর পড়ল এবং সে দেখল বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ক্ষুধার্ত অবস্থায়। সেটা দেখে তার নফস বলে উঠল যে খাবার যদি খাওয়া যেত, এই ধরনের যখন আকাঙ্ক্ষা সৃষ্টি হলো, তো বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নফসের বিরোধিতা করলেন। কারণ নফসের বিরোধিতা করাই আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহর ওলীদের বৈশিষ্ট্য ছিল।
সুবহানাল্লাহ।
তো হঠাৎ করে বাস আল্লাহ যেটা করে সেটাই হয়। ওই ব্যক্তি যে খাচ্ছিল তার নজর সে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার দিকে পড়লো। তখন তার সাথে কথাবার্তা বলো, তাকে খাবার সাধলো, কিন্তু বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খাবার খেতে অস্বীকার করলেন। তো যখন অস্বীকার করলো, তার এই মোবারক চরিত্র দেখে জিজ্ঞাসা করা হলো, আপনি কে, কোথাকার? তখন যখন পরিচয় দিল, তখন ওই ব্যক্তি ব্যতিব্যস্ত হয়ে গেল। ওই ব্যক্তি আত্মনাদ করতে লাগলো এবং বলতে লাগলো, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি তো আপনার সেই যে আমানত ছিল, আপনার আমানত, আপনার আমানত আমার কাছে ছিল, আপনার মায়ের দেয়া, আমি তো সেটা দিয়ে এই খাবার কিনেছি এবং সেটা দেওয়ার জন্য বলেছিল, আমার সম্পদ শেষ হয়ে যাওয়ার কারণে আমি এটা খরচ করা আরম্ভ করে দিয়েছি, তো হুজুর আমাকে মাফ করে দেন। তো বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি করলেন, তাকে মাফও করে দিলেন এবং বাকি যা ছিল সেটাও তাকে দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ।
তো এই যে মোবারক একটি বৈশিষ্ট্য, তো যার কারণে আজকে এই ঘটনা হয়তো আমরা শুনতে পেরেছি, কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা তো এমন যে প্রাপ্য তো দূরের কথা, অন্যের সম্পদ আত্মসাৎ করার ক্ষেত্রে আমরা লেগে আছি।
আসলে
আল্লাহ আমাদেরকে বাঁচাক।
মনোয়ার ভাই যে বিষয়টা তুলে ধরলেন, এখানে কিন্তু গাউসে পাক রহমতুল্লাহি তাআলার ওই সময়টা যখন সে ইলমে দিন শেখার জন্য নিজ ঘর থেকে বের হয়েছেন, এত বড় বয়স ছিল না, এত বেশি বয়স ছিল না, মানে যুবক বয়সের ছিলেন। আর এই বয়সেই কিন্তু মানুষ একটু এদিক সেদিক হয়। আমরা যদি আমাদের দেশের বা আমার সমাজের যুব সমাজের দিকে তাকাই, তাদের কালচার, তাদের অভ্যাস, তাদের রীতিনীতি কেমন? আর এই বয়সে গাউসে পাক রহমতুল্লাহি তালাল মনের মধ্যে খোদা বিতি ইশকে রসুল সুন্নাতের কেমন ভালোবাসা ছিল, আর এটা কোথা থেকে পেয়েছে সে? একে তো আল্লাহ তাবারক তালার দান, আল্লাহ তালার দয়া, দ্বিতীয়ত মায়ের শিক্ষা ছিল এখানে, মায়ের শিক্ষা ছিল এখানে। আজ আমার সন্তান আমার ঘরের মধ্যে কত কিছু করে, সত্য কথা বলে তো মিথ্যা কথাও বলে, আমরা এটাকে নিয়ে কোনো চিন্তাও করি না বা সংশোধন করার মন মানসিকতাও রাখি না। সন্তান আজ নিজের ঘর থেকে তো নিচ্ছে, বাবার পকেট থেকেও চুরি করছে, ভাইয়ের পকেট থেকেও চুরি করছে, মা জানা সত্ত্বেও অনেক সময় বলি না প্রয়োজন তাই নিয়েছে, কিন্তু এটা না। আজ আপনি দেখেন আপনার ছেলে বাবার পকেট থেকে, তার বাবার পকেট থেকে অল্প কিছু টাকা নিয়ে নিল, না বলে, হয়তো এটা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায়, আজকে কম টাকা নিয়েছে, 100-200 টাকা নিয়েছে, একদিন 1000-2000 টাকা নিয়ে যাবে, তখন কি বলবেন? আস্তে আস্তে যদি এটা অভ্যাস, এই খারাপ অভ্যাসটা তার মধ্যে চলে আসে, একদিন ঘরের মানুষের পকেটে টাকা থাকবে না, হয়তো সেদিন সে অন্য কারো পকেটে গিয়ে হাত দিবে, তখন দেখেন আপনার ছেলের চরিত্র কোথায় গিয়ে পৌঁছাবে, কে তখন তাকে সংশোধন করবে? গাউসে পাকের যে এত মর্যাদা, এত আখলাক সুন্দর, উত্তম চরিত্র, লেনদেন ভালো, ইবাদত রিয়াজত, এখানে আল্লাহ তাবারক তাআলার তো রহমত আছেই, কিন্তু মায়েরও শিক্ষা ছিল, মায়েরও শিক্ষা এখানে আছে আর সাথে ছিল। তাই গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই মায়ের শিক্ষা নিয়ে আল্লাহ তাআলার রহমতে সে এত সুনাম অর্জন করেছেন, এত ইবাদত রিয়াজ ও সুন্নতে রসুল, কোরআনে পাকের তেলাওয়াত, ইলমে দিন শিখা। তো আমরা চেষ্টা করি এই সকল কথাগুলো আল্লাহর ওলিদের জীবনী নিয়ে নিজের ঘরের মধ্যে একটু আলোচনা করি।
গাউসে পাক রহমতুল্লাহি তাআলা যখন ইলমে দিন অর্জনের জন্য মার কাছে অনুমতি চাইলেন, তখন যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আম্মা জান যে কাজটি করেছিলেন, সেই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য, পরকালীন সাফল্যের জন্য, উম্মতে মুহাম্মদের ইসলাহের জন্য নিজেকে অধিক জ্ঞানী এবং উন্নতির চরম শিখরে আরোহণ করানোর জন্য তিনি যখন অনুমতি চাইলেন মার কাছে, তখন তার সম্মানিত আম্মা জান কি করলেন, অনুমতি দিয়ে দিলেন, এবং শুধু একদিন দুই দিনের জন্য না, তাকে বলেও দিলেন যে বাবা তোমার সাথে আমার হাসরে দেখা।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এই যে একটি বিষয় এবং বলে দিল যে সর্বদা সত্য কথা বলার জন্য। তো আমাদের যদি আমরা এই বৈশিষ্ট্যটা থেকে যদি এতটুকু কোরবানি দেই যে আমার সন্তানকে আমি দাওয়াত ইসলামী মাদানী কাফেলার কথা বললে কখনো বাধা দিব না, ইলমিদিন শিক্ষার জন্য যদি বলে আমি বাধা দিব না, যদি কোরআনে হাফেজ হতে চাই আমি বাধা দিব না, যদি আলিমিদিন হতে চাই আমি বাধা দিব না, দাওয়াত ইসলামের সব থেকে শুনতে বলে ইচিতিমে আসতে চাই তাহলে বাধা দিব না। তো বাধা যদি আমরা না দিই, বরং আরো নিজে থেকে আরো উৎসাহিত করি যে বাবা যাও ইলমিদিন শিক্ষা অর্জনের জন্য, তাহলে আমার মনে হয় যে আজকে যে সন্তান নিয়ে যে টেনশন করে পিতামাতা, সেটা ইলমিদিনের নূরের নূরান্বিত হয়ে আমার মনে হয় সেই টেনশন দূর হবে এবং সন্তানকে নিয়ে আর চিন্তার কোনো কারণ থাকবে না, এবং আল্লাহ তাআলার নেক বান্দা হওয়ার ক্ষেত্রে এটা খুব সহায়ক হবে।
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বিষয়টা তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ রফিক ভাই থেকে সংক্ষিপ্ত কিছু মাদানি ফুলও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শকের কল চালিয়ে দিন।
আচ্ছা, আপনি একটি নাতে রসুল শুনতে চান। সময় প্রায় শেষের দিকে, আমাদের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জয় ইসলাম। আমরা অনুষ্ঠানটা দেখতে আছি, একটা গজল অনুরোধ, নূর এলো।
আচ্ছা, একটি গজলের অনুরোধ, নূর এলো। ইনশাআল্লাহ তাআলা যদি ইমরান মাদানী এক পংক্তি আমাদেরকে শুনিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি নানগঞ্জ থেকে মিলন বলছি। আমি একটু নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে?
আচ্ছা, আপনি এই নাচটি শুনতে চান, প্রিয় মদিনা দূরে। ইনশাআল্লাহ সাথেই থাকুন, চেষ্টা করছি আমরা নাচ শোনানোর জন্য। পরবর্তী কল।
আমার নাম নাজমুল হুদা, আমি কুড়িগ্রাম জেলা থেকে বলছিলাম।
জি,
নাতে রাসূল শুনতে চাইছিলাম।
আচ্ছা নাজমুল ভাই, আপনি নাতে রাসূল শুনতে চেয়েছেন কুড়িগ্রাম থেকে, অনেক দূর থেকে আপনি আমাদেরকে অনুরোধ পাঠিয়েছেন একটি নাতে রাসূল শোনার জন্য। ইমরান মাদানী ভাই কি বলেন, একটু দুই এক পংক্তি শুনাই দেন, এরপর ইনশাআল্লাহ রফিক ভাই থেকে আমরা মাদানী ফুল শুনব ইনশাআল্লাহ।
নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। এদিকে তে নূর দেখো, ওই দিকে তে নূর, নূর এদিকে তে নূর দেখো, ওই দিকে তে নূর, নূর সারা জাহানে কনায় কনায় নূরে নূরে ভরপুর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিল, তার বিরহে চোখের অশ্রু গেল আমার বয়ে, তার বিরহের চোখের অশ্রু গেল আমার বয়ে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে।
মাশাআল্লাহ, আপনারা কল দিয়ে নাচ শুনতে চেয়েছেন, অনুরোধ করেছেন, আমরা নাচ শোনানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকবেন আশা করি এভাবে করে। রফিক ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল আমরা নিব ইনশাআল্লাহ তাআলা, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাব ইনশাআল্লাহ। জি রফিক ভাই,
আজকের যে বিষয়টা আলোচনা হলো এতক্ষণ এই অনুষ্ঠানে পাকে,
জি জি,
তো যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন বা যারা অভিভাবক রয়েছেন, আমি বলবো যে আজকে এই ক্ষুদ্র বার্তা আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই, যে আমরাও নিয়ত করি যে আমাদের সন্তানদেরকে যেভাবে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে কামিলিন যারাই দুনিয়া জীবন যাপন করেছেন, যেভাবে জীবন যাপন করেছেন, তাদের যে আদর্শিক জীবন ছিল, তাদের যে আদর্শিক নমুনা ছিল, তাদের যে জীবন যাপনের যে মান ছিল, ধরন ছিল, নমুনা ছিল, সবকিছুই কিন্তু আমার রাসূলের সুন্নাত থেকে কিন্তু সাবিত, প্রমাণিত। তো কাজেই আমাদের সন্তানকে, আমাদের আওলাদকে আমরা চেষ্টা করি সুন্নতে রাসুলের অনুসারী করানোর জন্য। আর যেহেতু আজকে আল্লাহ তালার একজন মহান ওলি গৌসে পাকের, আর এই মাসটাও রবিউ সানি মাস, তো আমাদের সন্তানকে আল্লাহর ওলির এই জীবনের যে আদর্শ রয়েছে সেই আদর্শতে আমরা আদর্শবান করি। আমরা ওলি আল্লাহদের জীবনী আমরা আমাদের সন্তানকে পাঠ করতে উদ্বুদ্ধ করি, বিশেষ করে এই গৌসে পাক এর মাস রবিউ সানি, এই মাসের মধ্যে গৌসে পাক জন্মগ্রহণ করেছেন, আর তার এই দুনিয়াতে আসা, দুনিয়া জীবনযাপন করা সব কিছুর মাঝে একটা বিশেষত্ব ছিল। তো এই বড়পীর আব্দুল কাদির জিলানি, মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি, শেখ মহিউদ্দিন জিলানি, আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা, তার এই জীবনী সম্পর্কে আমরা আমাদের সন্তানকে যেন শিক্ষা দিই। যেভাবে আমাদের মনোয়ার ভাই বললেন যে মিথ্যাচার করার ব্যাপারে তার আম্মাজান নিষেধ করেছেন, তো আমাদের সন্তানকে আমরা এখন থেকে আমরা চেষ্টা করি যে তারা যেন মিথ্যাচার না করে, মিথ্যা কথা না বলে। আর মিথ্যাই হচ্ছে, জাকির ভাই আপনিও এটা স্বীকার করবেন, একমত ঐক্যমত পোষণ করবেন, যে মিথ্যাই কিন্তু সকল অপরাধের মূল। যে মিথ্যা বলতে পারে সে সব কিছু করতে পারে। তো মূল যে শিকড় রয়েছে, গাছের মূল শিকড়টা যদি কেটে দেওয়া যায় গাছ নিজে নিজেই মারা যাবে। তো এই যে গুণা মিথ্যাচার, এটা যদি আমার সন্তানের মাঝখান থেকে, কারণ এই ঘটনাটা আমি আর বলে প্রলম্বিত করব না, যে গসে পাককে যে ডাকাতরা যখন ধরল, 40 দিনার দিয়ে দিলেন, সত্য বললেন, ডাকাতরা খুশি হয়ে তওবা করলো, তার কাছে খোদা ভীতি তাদের ভেতরে চলে এলো সত্যের কারণে, যে একটি ছোট্ট ছেলে তার মায়ের কথায় অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে সে সত্য বলছে, সমস্ত দিরহাম দিয়ে দিল, 40 দিরহাম যে ছিল। তো এই যে সত্যবাদিতা, এই সত্যবাদিতার যে তাৎপর্য রয়েছে, এটা আমার রাসূলের জীবন থেকে এসেছে। আমাদের রাসূলই শিক্ষা দিয়েছেন সত্য বলার জন্য, মিথ্যাকে পরিহার করার জন্য। তো আমরাও আমাদের সন্তানকে সত্য কথা বলার প্রতি উদ্বুদ্ধ করি। মিথ্যাচার করলে কি এর কুফল রয়েছে, কি শাস্তি রয়েছে, এ সম্পর্কে আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া যে আমাদের প্রতিটি সন্তান যেন গসে পাকের জীবনের যে আদর্শ রয়েছে সেই আদর্শে আদর্শবান হোক।
জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক, আগামীকাল একই সময় আবার ইনশাআল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব একটি নতুন বিষয় নিয়ে। মোবাল্লিকে দাওয়াত ইসলামী সাথে থাকবে ইনশাআল্লাহ। আসুন যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি।
সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা বিসানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।